पावना कर्तार से अरुण भज्या दुख करे पुरुषोत्तम আর এই শুক্রের পুজোর সমাজ এইটুকু অংশ দরকার বিশেষ করে
আর সতী প্রভুপাদ উৎকলে পুরুষোত্তম থেকেই তার প্রচার আরম্ভ করেন শাস্ত্র আলোচনা করলে দেখা যায় সরস্বতী প্রভুপাদের বৈশিষ্ট্য যে সময় সরস্বতী প্রভুপাদ জগতে এসেছেন বা তার সনাতন ধর্ম প্রচার আরম্ভ করেছেন সে সময় ধরেই গণ্ডগোল ছিল, সমাজের অবস্থা খুবই খারাপ ছিল, ধর্মকর্ম যা ছিল সবই গণ্ডগোল। কিরকম গণ্ডগোল? শিষ্যর সমন্বয়বাদী, জীব ব্রহ্মৈকবাদী, নির্বিশেষবাদী, এদেরই প্রভাব প্রতিপত্তি বেশি ছিল সেই সময়ে। ধর্মকর্ম বলতে তারা যেটুকু বলতেন সেইটুকুই লোকে জেনে নিত, এইটাই ধর্ম। কিন্তু সেটা যে সনাতন ধর্ম আদৌ নয়, সনাতন ধর্মের বিরুদ্ধবাদ, সেটা প্রথম ছিল ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে জানিয়েছে। তাঁর শিক্ষায় শিক্ষিত হয়ে সরস্বতী ঠাকুর তিনি জগতে সেই সনাতন ধর্ম যার অপর নাম বলা হবে শ্রীমান মহাপ্রভুর নাম প্রেম প্রচার ধর্ম প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের কথা আগে ঠিক ওইভাবে দেওয়া হয়নি জগৎকে। মহাপ্রভু এসে জগৎকে ধর্ম সম্বন্ধে একটা সুষ্ঠু ধারণা দিলেন। তার আগে পর্যন্ত গণ্ডগোলই ছিল, প্রাকৃত সহজী এক শ্রেণী, তারা যতটুকু ধর্মকর্ম জানতেন সবটাই কল্পনা প্রসূত ব্যাপার। সাধারণ মানুষ যা জানে বোঝে সেইটুকুর মধ্যেই তারা কিছু বলবার চেষ্টা করেছেন, কিন্তু প্রাকৃত সহজিয়া বাদ মানে হল অপ্রাকৃত তত্ত্বকে তারা প্রাকৃত সামনে দেখবার প্রয়াস পেয়েছেন। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ প্রাণাতে ইহা কয়ে নিরন্তর, নাকি দেখিও নাই? তাহলে বস্তু যদি অপ্রাকৃত হয় তাহলে অপ্রাকৃত ভাবেই তাকে দেখতে হবে, প্রাকৃত ভাব সেখানে আরোপ করা যাবে না, তাহলে সেটা প্রাকৃত হয়ে গেল। সহজিয়া প্রাকৃত সহজিয়া শব্দ পায় এই লোকতা থেকে। ভগবান যে অসমর্থ তত্ত্ব, তিনি যে প্রকৃত তত্ত্ব বস্তু, এসব শাস্ত্রের প্রতিবন্ধ আছে। তথাপি আবার একটু নূতন করে যেন তার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে। কি? তিনি অসমর্থ তত্ত্ব, তিনি অনাদি আদি, তার সব লীলাটাই অপ্রাকৃত, কথাগুলো এইভাবেই বলা হয়েছে। তো সেই অপ্রাকৃত তত্ত্বকে আমরা যখন প্রাকৃত সামনে দেখতে চাই, বুঝতে চাই, তখনই আমাদের জানা শেখা বোঝার সবই ভুল হয়ে যায়। তাই ভগবানের যত বিধি ব্যবস্থা, শাস্ত্র প্রাণায়াম, শাস্ত্র প্রচার, সবটাই অপ্রাকৃত বিষয় নিয়ে। একটা কথা আমরা গোস্বামীগণের বাক্যের মধ্যে পাচ্ছি, তারা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভাগবতে বহু উপদেশ দিয়েছেন, কিন্তু সেই উপদেশ আমরা কেউ বুঝতে পারি নাই। যদি সামান্য কিছু বুঝেও থাকি, সে অনুসারে কাজও করি নাই, সেই তত্ত্ব দর্শন গ্রহণও করি নাই। ভগবান স্বয়ং চিন্তা ভাবনা করেছেন, এরা তো কথাটা নিচ্ছে না, বুঝছে না, অথচ এদের বুঝাতেই হবে, জানাতেই হবে। কি করে বুঝাবো, কি করে জানাবো? একটা কৌশল করলেন তিনি, রাধারানীকে নিয়ে তিনি এই জগতে এলেন। পৃথক ভাবি কি? পৃথক ভাবে নয়, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম, সেইভাবে এসেছেন, রাধাভাবে শ্রী গৌরাঙ্গ এই জগতে এসেছেন। সেই কথাটা বুঝাবার জন্য যে তত্ত্ব সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভাগবতে প্রকাশ করেছেন, আমরা কিচ্ছু বুঝতে পারি নাই। নেওয়ার চেষ্টা যদি থাকে তাহলে হয়তো গ্রহণ করা যায়, বোঝা যায়, কিন্তু তেমন চিত্তবৃত্তি আমাদের গড়ে ওঠেনি। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌরাঙ্গ মূর্তিতে, জগৎগুরু রূপে এই তত্ত্ব দর্শনটা বুঝাবার জন্য এলেন। তিনি এসে বললেন, আমার জন্য কোনো তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের কাছে আমার আবেদন নিবেদন, তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, তোমরা সবাই মিলে কৃষ্ণ নাম করো, তোমরা সবাই কৃষ্ণ ভজন করো। এইরকম ভাবি নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে পরামর্শ দিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা না বলাবা, দিন অবসানে আসি আমারে কহিবা। জানিয়ে রেখেছেন নিত্যানন্দ প্রভুকে, হরিদাস ঠাকুরকে। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি, ওষুধ যদি পেতো হয় সে পেত ওষুধ কেউ আমরা গিলতে চাই না। সাধন ভজন ব্যাপারটাই হল পেত, কার কাছে? বদ্ধজীবের কাছে। মুক্তজীবের কাছে ওইটাই মধুর, পরম মধুর, কিন্তু বদ্ধজীব তারা ওটা বোঝে না, সাধন ভজন। সেজন্যে যে ঔষধ দিতে চাচ্ছেন স্বয়ং ভগবান, সে ঔষধ আমরা নিতে চাচ্ছি না, তিক্ত বোধে পরিত্যাগ করছি আমরা। তিক্ততা কেন এসেছে? অবিদ্যা চিত্তবৃদ্ধি হওয়ায়, অবিদ্যারূপ চিত্তবৃদ্ধি হওয়ায়, যা খাই সবই তেত লাগে, যে ওষুধটা পরম মধুর সে ওষুধটাও তেত লাগে। বাচ্চা শিশুকে পেটে ওষুধ গেলানো বড় মুশকিল, সেই জন্যেই চিকিৎসা শাস্ত্র সিরাপি বেসের ব্যবস্থা করেছেন, সিরাপ মিশিয়ে খাওয়ানো, ওষুধটা পেটে গেলেই কাজ দেবে। বদ্ধজীব যারা আমরা সবই ওই পেটে ওষুধ গিলতে নারাজ, যেটা অতি মধুর সুমধুর সেটাকে আমরা সুস্থ বলেই ধরে নিয়েছি। কিন্তু আমাদের গার্জিয়ান যারা, তারা নাছড় বাঁধা, তারা এই তিক্ত ঔষধ জেলা দেয়নি যে কোনো কৌশলে, যে কোনোভাবে। শাস্ত্র আলোচনা করলে আমরা এসব অবস্থাগুলো দেখতে পাচ্ছি। চৈতন্য মহাপ্রভু যে জিনিস দিতে এসেছেন সেই জিনিসটার অনুসন্ধান ঠিক লোকে করেনি, কিন্তু নিজে এসে তিনি বুঝাচ্ছেন যা, সেটা মাথায় ঢোকে না আমাদের। মাথায় না ঢুকলেও সুবৈদ্য সদ্বৈদ্য যেমন রোগীকে যে কোনো কৌশলে তাকে ঔষধ সেবন করান, চৈতন্য মহাপ্রভু এসেও সেই সব ব্যবস্থাগুলোই নিয়েছেন। তিনি কি শুধু ওইটুকুই নিয়েছেন তা নয়, তার আসার যে কারণ ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে দু রকম, নাম সংকীর্তন প্রচার একটা আর ভগবৎপ্রেম প্রচার, এই দুজনের দুই রকম লোকের অবস্থা প্রায় দুই রকমের। সকলেই সব কথা বুঝবেন বা বলবেন এমন কথা নয়, তত্ত্বদর্শন এটা হবে কিন্তু রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সে চৈতন্য মহাপ্রভুর প্রচার্য বিষয়ের মধ্যে সেগুলো বুঝতে পারা যাচ্ছে, জানতে পারা যাচ্ছে। যতদিন পর্যন্ত আমাদের এ সংসারে লৌকিক ব্যবহারিক বিষয় নিয়ে থাকবার প্রচেষ্টা, ততদিন আমাদের কোনো কল্যাণের সম্ভাবনা নাই। শ্রাবণ ভজনের শুরুতেই বলছেন যেভাবে আমরা আমাদের সাধন পথে অগ্রসর হব, সেই তত্ত্ব দর্শনটা সেখানে কি দেখছি আমরা, আইন কানুন অনেক, বিধি নিষেধযুক্ত বহু আইন কানুন, যাকে এক কথায় বলা হবে সাধন ভজনের প্রথম পর্যায়। সে পর্যায়ের অনেক পরে তো ভাবভক্তি প্রেম ভক্তির কথা, আগে তো শিক্ষা, আগে তো অভ্যাস, তারপরে তো সেই অভ্যাস তাকাতাকি হবে, অভ্যাস সংস্কারে পরিণত হবে। যখন তত্ত্বে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি, তখন তার পক্ষে আর কোনো বিষয় বুঝতে অসুবিধা নাই। ভগবৎ কৃপা প্রভাবে, গুরু বৈষ্ণব কৃপা প্রভাবে তার পক্ষে সবটাই সম্ভব হয়ে যায়। কিন্তু যতদিন না হচ্ছে ততদিন প্রচেষ্টা তো থাকবেই। যখন তার প্রাপ্তি হয়েছে, তত্ত্বপ্রাপ্তি, তখনও দেখা যাচ্ছে তিনি আমাকে কিছু পাননি, পেয়েও পাননি, জগৎকে জানতে দিচ্ছেন না, বুঝতে দিচ্ছেন না। আমি পেয়েছি এ কথা যদি বলা যায় তাহলে অনেক বিপদ আপদ আছে। তত্ত্বদর্শন যারা লাভ করেছেন তারা কেন গোপন করতে চাচ্ছেন, কেন সবটা বলতে চাচ্ছেন না, অসুবিধা আছে, সেই জন্যই বলতে চাচ্ছেন। সাধন কথা এটা সবাইকে বলা চলে, বলা যাবে আইনেতে, কিন্তু ভজন কথা সকলকে বলা যাবে না, বলা উচিত নয়। বললে ক্ষতি কি হবে, বললে ক্ষতি হবে আমাদের, নষ্ট হবে, চার্জ নষ্ট হয়ে যাবে। যার জন্য নরতন ঠাকুর বলছেন আপন ভজন কথা না কহিবে যথাযথ, এই নিষেধনামা জারির কারণ কি, নিশ্চয়ই কারণ আছে পিছনে, সেই জন্যই বলা নিষেধ আছে। অনুভব সিদ্ধ সাধু সন্তগণ তারা তো সব জিনিসই জানেন বোঝেন, তথাপি তাদের মধ্যে দেখা যায় একটা হ্যাংকারিং, আরো জানবো আরো শিখবো আরো বুঝবো এমন ভাবটা। তারা যেন পার্ট প্লে করেন, তারা যেন কিছু পাননি এমন ভাবটা। কেন এটা, এর কারণ কি? তত্ত্ববস্তু লাভ হয়ে গেলেও তাদের আশা আকাঙ্ক্ষা যেন মিশছে না, যদ্যপি এই আশা আকাঙ্ক্ষা পার্থিব জগতের কিছু নয়, অপার্থিব জগতের সব কিছু। মিলন আর বিরহ এ দুটোর মধ্যে চৈতন্য মহাপ্রভু বেছে নিলেন বিরহ, মিলন থেকে আরো অধিক উৎকর্ষ তার মধ্যে আছে। চৈতন্য মহাপ্রভুর যে প্রচারিত যে বিপ্রলম্ব ভাব, সেটার প্রথমেই আছে রাজা ভাবে শ্রীগৌরাঙ্গ কথাটা। রাধারানী যেভাবে কৃষ্ণকে পাওয়ার জন্য কান্নাকাটি করেছেন, সেই চিন্তা ভাবনাটা ওই দিন দয়ার্দ্র নাথ হে মথুর নাথ কদা বলছি হৃদয় তদলোক কাতরম দ্বৈত ভ্রান্তি কিং করম মহম। কৃষ্ণকে পাচ্ছেন না তিনি, কৃষ্ণরে বাপরে মোর জীবন শ্রীহরি, কোন দিকে গেলাম ওর প্রাণ করি চুরি, পাইল বৃন্দাবন নাথ কোন হারাইনু কেমোর নিলে কৃষ্ণ কোথা গেলে পাও। রাধারানী এসব কথাগুলো বলে চলছেন, আর সেই কথাগুলো চৈতন্য মহাপ্রভু আবার বলে যাচ্ছেন। সেই সে সরানাথ পাইন যাহা দেখি মদন দহনে ঝুরি গেল, কথাগুলো এসে যাচ্ছে। ওইভাবেই তো কান্নাকাটি করেছেন রাধারানী। জগৎকে এই জিনিসটা বুঝাবার জন্য এসেছেন, কিন্তু সেই জিনিসটা বুঝবার লোক তো অনেক কম, বুঝাবার লোক আরো কম। যারা আমরা বুঝতে চাই তার থেকে বুঝানোর লোক আরো কম। কোন জিনিসটা বুঝবো আমি, কতটুকু বুঝবো? যদি সাধনের ব্যাপার নয় সাধ্যবস্তু, তাহলে কি করবো আমি? নিত্যসিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয়। এক্ষেত্রে কি ব্যাখ্যা পাব আমরা? কৃষ্ণপ্রেম যদি নিত্যসিদ্ধ ভাব, সাধনের দ্বারা পাওয়া যাবে না, তাহলে সেখানে আবার সাধন প্রচেষ্টা কেন? অথচ সাধন না হলে, সমাপ্ত না হলে, শেষ না হলে সাধ্যবস্তু প্রাপ্তব্য বিষয় নন, সে কথাটাও আছে। আবার নামাশ্রয়ী বৈষ্ণব তিনি যেভাবে প্রণাম করছেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন, সেই নাম প্রভুর আশ্রয়ে তার হৃদয়ের আবেগ এবং তার সব তত্ত্ব দর্শন তার চোখের সামনে অধিকার লাভ। যে অধিকারের কথা শাস্ত্রে বলা হল, ঈশ্বর বিকশি শুনো দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি রায় কৃষ্ণ পাঠ। একটা কথা আবার, পূর্ণ বিকশিত হইয়া ভোগে মরে যায় লইয়া, দেখায় মরে স্বরূপ বিলাস। একটা কথা বুঝে নিতে এখনো না। একটা সরসিদ্ধি, একটা বস্তু সিদ্ধি। বস্তু সিদ্ধি যখন হয় এ দেহের করে সর্বনাশ কোথা আছে, তখন তার কোন দেহ থাকে? ভজন ও প্রিযোগী দেহ। তত্ত্বদর্শন ঠিকই আছে, কিন্তু আমাদের যে জ্ঞান ভাণ্ডার সেটা সীমিত। অসীম অনন্ত তত্ত্ব যেটা, তাকে সসীমতায় আমরা যেন নিয়ে না ফেলি। গুরু গোস্বামীগণ এই কথাটার উপরে জোর দিয়েছেন, আমরা কোন কষ্ট কল্পনার ভিতরে যেন না যাই। তত্ত্বদর্শন যার লাভ হয়েছে, যাদের লাভ হয়েছে, তারা কি কখন ভুল করেন? প্রশ্ন, তাদের মধ্যে কি কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার আছে? নাই। ভুল বোঝাবুঝির ব্যাপার যদি নাই, তাহলে কেন আবার পুনঃ প্রশ্ন? যদি এমন কথা হয়, আমরা যখন তত্ত্বদর্শনে প্রতিষ্ঠিত হব তখন বুধ হয়ে যাব, চুপ করে যাব, আর কিছু বলবো না। শাস্ত্র বলছেন ব্যাপারটা তা নয়। তত্ত্বদর্শন যিনি তত যত বেশি জানবেন, তিনি আরো অধিক উৎসাহের সঙ্গে তার প্রিয় পরমোপাস্য ভগবানের কথা তিনি তার নাম রূপ গুণ লীলা কথা ব্যক্ত করবেন, তিনি প্রকাশ করবেন। তিনি চুপ করে বসে থাকতে পারবেন না। তিনি এটাই হলো তার স্বভাব, স্বভাবে প্রতিষ্ঠিত। স্বভাবের বিপরীত শব্দ হল অভাব। এই জড়মায়ার সংসার সবই অভাবে প্রতিষ্ঠিত। পূর্ণতা নাই, আংশিক কিছু ভাব আছে, তাকে আমরা একরকম মনে করছি। স্বভাবে প্রতিষ্ঠিত যখন হবে জগৎ, তখন তো জগৎ অন্যরকম হয়ে যাবে। সেই জগৎকে আমরা চাইব, সেই জগতের সব কিছু অবস্থায় আমরা সাধন ক্ষেত্রেতে সাহায্য তার নিতে পারি, একথা বলা আছে। কিন্তু জগজগতের সব কিছুই ফেল করে যখন আমরা তত্ত্বদর্শন কিছুই জানি না, বুঝি না, তাতে প্রবেশ করতে চাই না, তখন সবটাই ফেল। আর তার কখন? যখন তাকে নিয়ে চলবার চেষ্টা করি, তখন সবটা এসে যাবে। গুরুকৃপা, বৈষ্ণব কৃপা, ভগবত কৃপা সব এসে যাবে স্বাভাবিকভাবে। ওটা কিছু ক্লেশকর ব্যাপার নয়, স্বাভাবিকভাবেই ওটা আসে, আসবে। আমাদের অনেকের ধারণা আছে যে আমরা যখন মুক্ত হয়ে যাব তখন আমাদের ডিউটি কমে যাবে, তখন আমাদের ডিউটি কমে যাবে, আমাদের কাজ করতে হবে না, বেশি বসে বসে খাওয়া যাবে। ধারণাটা সম্পূর্ণ ভুল। মুক্ত যারা, পরমমুক্ত যারা, তাদের ডিউটি আরো শত সহস্র গুণে বৃদ্ধি হয়ে যায়। সুতরাং আমাদের প্রাকৃত জগতের যে ধারণা, সে ধারণাগুলো ঠিক নয়। আমরা যেটা মনে মনে যে ধারণা পোষণ করি সেরূপ নয়। মুক্তা অতি লীলায়া বিগ্রহং কৃত্বা ভগবন্তং ভজন্তে। তত্ত্বদর্শন পরমমুক্ত যারা, তারাও ভগবানের আদেশ নির্দেশ অনুসারে এ জগতে এসে ভগবানের কথা প্রচার করেন। তাতে শত শত সহস্র গুণে তাদের দায়িত্ব বেশি। সুতরাং যে ধারণা আমাদের যে আমরা কিছু জমিয়ে নিতে পারলে বসে বসে খেতে পারবো তা নয়, সে ধারণা বলি। তাহলে কি করবো আমরা? চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে এসেছেন তখন জগতের খুবই খারাপ অবস্থা। ঐতিহাসিকগণ তারা যে ব্যাখ্যা দিয়েছেন শুনলে হাসি পাবে, সামাজিক অবস্থা তখন কিরকম ছিল? বিড়লের বিবাহ, বান্দরের বিবাহ, কুকুরের বিবাহ, এইসব বিবাহ দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করতেন, এই ছিল সামাজিক অবস্থা। আর লেখাপড়ার অবস্থা ছিল নব্য নায়ের দেড়শো নবদ্বে, তর্কশাস্ত্র, ন্যায়শাস্ত্র, ন্যায়শাস্ত্র যারা পড়েন মারা যাওয়ার পর তারা কি হন শুনেছেন আপনারা? পার্থিক শ্রীগাল সঙ্গে ভেউ ভেউ করি, এই তো অবস্থা। আর ধর্ম সম্বন্ধে কি জানেন? মঙ্গলচণ্ডী বিচহরি করি জাগরণ, তাতে নৃত্যবিদ বাদ্যযোগ্য আচরণ, এই হল তাদের ব্যবস্থা, এই তাদের চিন্তাভাবনা। কদাচিত কোন কৃতি সম্পন্ন ব্যক্তি গঙ্গা স্নান করতে গিয়ে কদাচিত গোবিন্দ সুন্দরী কক্ষ নাম বলে ফেললেন, ভুল করে যেন বলে ফেললেন, নিশ্চয় তো অভ্যাসের ব্যাপার, কিন্তু অভ্যাস তো হয়নি, অভ্যাসের তো দরকার নেই, ভুল করেই হয়তো তিনি বলে ফেলেন, গোবিন্দ বলে ফেলেছেন। এই ছিল দেশের অবস্থা। তা সেই দেশের সব কিছু উল্টে পাল্টে দিয়ে সংশোধন করে তাদের কাছে ভগবানের নাম প্রেম প্রচার খুব কষ্টকর ব্যাপারই ছিল। অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, চৈতন্য মহাপ্রভু এলেন এই জগতে, এসে তিনি বদ্রজিৎকে উদ্ধার করলেন কোথায়? তিনি তো আর নিজের লক্ষ্যটাকে নিয়ে এসেছিলেন, তাদের নিয়ে নিজা করে চলে গেলেন। সেক্ষেত্রে সরস্বতী প্রভুবাদ বলছেন না, আছেন সারো ভট্টাচার্যের কথা এসেছে, তিনি বৃহস্পতির অবতার দেবতা, তিনিও তো মহাপ্রভুর এতে শিক্ষায় শিক্ষিত হয়েছেন। উদাহরণ আছে, এছাড়াও শুধু মহাপ্রভু তার নিজের অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব সব নিয়ে এলেন, তো অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্ব সঙ্গে নাচেই ভাব মূর্তি গোড়া রঙে গাওয়ত করি যুগ পাবন নাম ভ্রামী সতীসুত নদিয়া ধাম। এই যে কথাগুলো আছে, এ কথাগুলো সাধারণ লোকের জন্য তো নয়। যদি বলা যায় জগাই মাথাইকে উদ্ধার করেছেন তিনি, জগাই মাথাই তার নিজের খাস কামরার লোক, ও তাহলে লীলা তার নিজের লোক। মূলত কনিষ্ঠ চিত্তের এসব প্রশ্ন আছে, কিন্তু চৈতন্য মহাপ্রভু যে জিনিস দিতে এসেছেন সেই জিনিস তো দেওয়া হয়নি, আগে পূর্বে দেওয়া হয়নি, সেই জন্যই তো আমার পিতাচারে ফেরা শোক শোকের অবতার না, সেটা দেওয়া হয়নি আগে। সরস্বতী ঠাকুর যে সময় এসেছেন তখন ধর্মরাজ্যে ভীষণ গণ্ডগোল, ধর্ম বলে যা ধারণা মানুষের সবই গণ্ডগোল। সুদৃঢ় সমন্বয়বাদী জীবব্রহ্মৈক্যবাদী এসে সব গুলিয়ে দিয়েছে তত্ত্বদর্শন। তত্ত্বদর্শন ঠিক আছে, কিন্তু তাদের মতামত নিতে গিয়ে লোকে সব বিভ্রান্ত হয়ে গেছে, বিপথে পরিচালিত হয়েছে, সেই কথাই বলা আছে। সব ভুলেতে ভরা, সেই ভুলই আমরা জন্ম থেকে শিখে আসছি, সেইটাই রপ্ত করছি, সেইটাই আমাদের যেন সবকিছু। এই প্রসঙ্গে একটা গল্প সরস্বতী ঠাকুর বলতেন, রবি ঠাকুরের বংশে একটা ছেলে গান বাজনা শিখবার জন্যে ফ্রান্সে তার যাওয়ার কথা। কথাবার্তা সব ঠিক হয়ে গেছে, হঠাৎ ওখান থেকে চিঠি এলো যিনি এখানে গান বাজনা শিখতে আসবেন তিনি আগে কি কোনো কিছু গান বাজনা শিখেছিলেন? তারা বললেন হ্যাঁ কিছু শিখেছিলেন। বলে তাহলে আমাদের ভুল হয়েছে, যে চার্জ দেওয়া হয়েছে তার চার গুণ চার্জ বেশি লাগবে। মানেটা কি, উনি যা শিখেছেন সব ভুল শিখেছেন, সেই ভুলকে সব ভুলিয়ে দিয়ে নতুন ভাবে গান বাজনার অকথা শিখাতে যে পরিশ্রম চার গুণ বেশি লাগবে। জগতে আমাদের এই হল দুরবস্থা, আমরা যেটুকু শিখেছি যা শিখেছি সবই ভুল শিখেছি, একটাও ঠিক শিখিনি। এই হল আমাদের শিক্ষার অবস্থা, জানা বোঝার অবস্থা। তাহলে কি করবো তাই নিয়ে, তা তাই নিয়ে কত অহংকার আমাদের, কত জেনে ফেলেছি কত বুঝে ফেলেছি। হ্যাঁ কৃষ্ণ ঠাট্টা করেই সব বললেন, সব দৈবী সম্পদ আসুরী সম্পদ ব্যাখ্যা করছেন কৃষ্ণ। কি বললেন আসুরী সম্পদ গিয়ে বলতে গিয়ে বলছেন ঈশ্বর ওহম, আমি ভগবানকে মানি না কিন্তু আমি ভগবান। বাহ কিরকম কথা হল, ঈশ্বর ওহম মহামভোগী সিদ্ধ হং বলবান সুখী কন্যশ্রী সদৃশ মায়া, এসব অহংকার ব্যঞ্জক কথা। কৃষ্ণ তো বলছেন এইসব নাস্তিকের তারিখে দিয়েছেন গীতার মধ্যে, অসত্তম প্রতিষ্ঠান্তে জগদাহুর অনিশ্বরম অপরস্পর সম্ভূতম কিমন্নত কাম হইতুকম, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই থিওরি বলতে যাচ্ছেন। অসত্তম প্রতিষ্ঠান্তে জগদাহুর অনিশ্বরম, এ জগতে কেউ মালিক নাই, অপরস্পর সম্ভূতম কণাদের বৈশেষিক দর্শন অ্যাটমস মলিকিউল থিওরি, অনুপরমাণু সংঘাতে এই জগতের সৃষ্টি হয়েছে। শেষকালে কি অন্যত কাম অহিতুকম, ভগবান আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য কিচ্ছু করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করেছেন। কৃষ্ণ নিজে স্বয়ং ব্যাখ্যা দিচ্ছেন অর্জুনের কাছে, অর্জুনের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার ছিল না, অর্জুন তো কখনো কৃষ্ণকে ভুল বোঝেন না, বুঝবেন না, হঠাৎই কথাগুলো তো উত্থাপন করছেন কৃষ্ণ। জগদ্দীপ হতভাগা বোকা আমরা, আমাদের জন্যই কথাগুলো উত্থাপন করেছেন, যে এইরকম ধরনের নাস্তিক সব তৈরি হয় জগতে হয়েছে, এদের কি হবে, এদের দশা কি, এদের দশাটা কি, তানহং বিশতক্রান সংসারেষু নারাধমন ক্ষিপামি অশুভন আসুরিষু এবজনিষু, আমি তাদের সংসারে নিক্ষেপ করি, আসুরী জনিমাপন্না মূঢ়া জন্মনি জন্মনি মম প্রাপ্তৈব কৌন্তেয় তত জানতি অধমাঙ্গতি। এই তো ব্যাখ্যা করছেন গীতায়, তাহলে ভালো কি হলো আমার, কিছু তো হলো না। যখন সাধন, যতক্ষণ সাধন ততক্ষণ ভজনের কথা নেই, সাধন উন্নত অবস্থায় ভজনে প্রতিষ্ঠিত, যখন সাধনার ভুল বুঝাবুঝি নেই, ভুল স্টেটমেন্ট নেই, ভুল দর্শন নাই, ভুল বলে যে জিনিস সেটা তখন চলে গেছে, সরে গেছে, তত্ত্বদর্শন যখন লাভ হচ্ছে। আর তত্ত্বদর্শন যখন লাভ হচ্ছে তখন তো তারা ভগবত কৃপায় উদ্ভাসিত, তখন তাদের আর বলে দিতে হচ্ছে না কিছু, তারা নিজেরাই সব বুঝতে পারছেন অবস্থাটা। আবার সেই অবস্থা যাদের দশা হয়েছে তাহলে তারা কি করছেন, তারা তো পাগল, সে লোকগুলো পাগল বলা হবে। কিরকম ভাবে তাদের নিজের অবস্থা তারা নিয়ে বুঝতে পারছেন না, নিজের অবস্থা বুঝতে পারেন না তারা, কেন পারেন না, সাধন সম্পত্তি যার লাভ হয় তিনি নিজে বুঝতে পারেন না। নিয়ম সব থেকে উপরে যিনি আছেন তিনি ওটা ডিটেক্ট করেন, হ্যাঁ এই অবস্থা লাভ হয়েছে। উদাহরণ দেওয়া হয়েছে মৃগন আদি, যে মৃগের নাভিতে কস্তুরী হয়েছে তার কস্তুরী ওটা ম্যাচিওর করেছে কিনা এটা কে বুঝবেন, বেদ বুঝে। পাগল হয়ে ছোটাছুটি করে মানে জঙ্গলে, সিং থাকে তো ওই সিংহতে বেঁধে লতা পাতায় বেঁধে গিয়ে বেদ ধরে ফেলে তাকে। সাধন সম্পত্তি যার লাভ হয়েছে তার ওই রকম অবস্থাই হয়, তিনি নিজেকে নিয়ে ব্যস্ত নন, সবসময় ভগবত চিন্তা ধারণা, ওতেই পাগল তিনি। সে অবস্থা যার লাভ হয়েছে তিনি তো জগতের কোনো অকল্যাণ কামনা করেন না, নিজের কল্যাণ তো নিশ্চয়ই কামনা করেছেন তিনি আগে, অনন্ত বিশ্বের কল্যাণ কামনা করেছেন তিনি। বৈষ্ণবগণ কি দয়ালু যদি প্রশ্ন হয়, তারা কি কৃপালু, তারা কি দয়ালু, তাহলে ব্যাখ্যা করতে হবে। তাহলে চৈতন্য মহাপুরুষ যখন দক্ষিণ দেশে যাচ্ছেন কুশিবাসীদের বিপ্রের সঙ্গে সাক্ষাৎ হলো তার, তিনি বলছেন ছুঁয়ে না প্রভু, আমি কুষ্ঠরোগগ্রস্ত। কে বললে তুমি কুষ্ঠরোগগ্রস্ত, তুমি তো আমার পুত্র সন্তান, সন্তানের যদি অসুখ বিসুখ করে তার গার্জিয়ান তাকে আবার যত্ন করে না, বলে আর ইন্দ্রাম ঠাকুর এখন তো আমার অহংকার এসে গেছে, শরীর সুস্থ হয়ে গেল, হবে না তোমার কিছু। তিনি কি বললেন মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছেন কেঁদে কেঁদে, জীবের দুঃখ লইমই করি নরক ভোগ, সচরণ অমৃত দিয়া প্রভু ঘুচাও এদের ভবরোগ। তাহলে কে বলছেন, গুরু বৈষ্ণব, তারা তারা দুঃখ দুঃখে, সে দুঃখ কষ্ট কিভাবে তারা অনুভব করেন, আমার যখন সেই অবস্থা হবে তখন আমি বুঝবার চেষ্টা করব, আর পাঁচজন বুঝবার চেষ্টা করবেন, তবে যতদিন সেই অবস্থা না হয়েছে চিন্তার মধ্যে আসবে না ওটা। বৈরাগ্য যুগ ভক্তি রসন প্রজাত নেই অপায়ন মানভিক্ষু মন্ধন কৃষ্ণ বুধীর পর দুঃখ দুঃখী সনাতন তং প্রভুমাশ্রয়ামি। তাহলে এদের যে পরদুঃখ দুঃখী ভাব এটা সাধারণ মানুষ বুঝবে কি করে, তারা তো ওই চিন্তা ভাবনার মধ্যে নাই, জড়ি ও সাংসারিক চিন্তা ভাবনাতেই তারা মশগুল আছে, ব্যস্ত আছি মশায় আবার কেন, ঠিক কথাই। জেল খেটে খেটে পুরনো কয়েদি, তাদের আর কষ্ট থাকে না। তারা মনে করে ব্যস্ত আছি, হোটেলই দেখি। এই ব্যস্ত আছি মানে কি? এই ব্যস্ত আছি এর মানেটা কি? দুঃখ গা ছড়া হয়ে গেছে, সেখানে তোদের অন্য কোনো চিন্তার বিষয় নাই। সংসার ও সিন্ধুর চরণে হৃদয়ঙ্গে যদি ইচ্ছা সংকীর্তনামৃত রসে রমতে মনস্কেত প্রেমম্বুধ বিহরণে যদি চিত্তবৃত্তির চৈতন্য চন্দ্র চরণে শরণং ব্রজাতু। আছে তো কথাটা, এগুলো আলোচনার বিষয় নয়, শুধু চিন্তা ভাবনার বিষয়। চিন্তা ভাবনার বিষয় মানে আমি চিন্তা করলে হয়ে যাবে, সব অনুভবের বিষয়, অন্তরে অনুভবের বিষয় এগুলো। তো এই চিন্তা যার ভিতরে ঢুকেছে, তিনিও কি শান্তি স্বস্তিতে আছেন যদি প্রশ্ন করা যায়? যিনি তদগত চিত্ত, ভগবান ছাড়া আর কিছু জানেন না, তিনি কি শান্তি স্বস্তিতে আছেন জগতের বিচারে? জাগতিক বিচারে তিনি শান্তি স্বস্তিতে নাই, কিন্তু অপ্রাকৃত জগতের কথায় বলতে হবে তিনি খুব শান্তি স্বস্তিতে আছেন। জগতের লোক সেটা বুঝতে পারছে না। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশায় অবিদ্যা দুঃখ। এ কথা বলছেন চিন্তার বিষয় হল সরস্বতী প্রভুপাদ এই জগতে এসেছেন, যেসব তত্ত্ব দর্শনগুলো আমাদের শিক্ষা দিয়েছেন, বহু রকমের ভুল ভ্রান্তি জগতে, দৈব বর্ণাশ্রম ধর্ম তিনি প্রতিষ্ঠা করেন। সেখানে দেখা যাচ্ছে গোস্বামীগণের বিচার, পরবর্তীকালে অন্যান্য আচার্যবর্গের বিচার, এসব নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর তাকে বললেন দৈব বর্ণাশ্রম ধর্ম প্রতিষ্ঠার বিশেষ প্রয়োজন আছে বর্তমান নাস্তিক দুনিয়ায়। দর্শনটা আমরা কি ভুল বুঝবো? তাতে দৈব বর্ণাশ্রম ধর্ম তার উল্টো শব্দ কি হবে? আসুরিক বর্ণাশ্রম। আসুরিক বর্ণাশ্রম মানে কি? জাতের বিচার, সোজা কথা জাতের বিচার। আর দৈব বর্ণাশ্রম মানে গুণের বিচার, গুণের বিচার। শাস্ত্র আলোচনা করলে দেখা যাচ্ছে গুণের আদর, গুণীর আদর, ওই কথাটাতে বোঝানো হয়েছে। চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগত, চার বর্ণ সৃষ্টি হয়েছে গুণ কর্মের বিভাগ অনুসারে, এটা গীতার মধ্যে পাওয়া যাচ্ছে। আর শ্রীমদ্ভাগবত ভাগবত আলোচনা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি সেখানে বর্ণ এবং আশ্রম দুটোই, তার মানে চার চার আট, চার বর্ণে এবং চার আশ্রমে। জয়ে সং পুরুষং সাক্ষাৎ আত্মপ্রভবম ঈশ্বরম ন ভজন্তি অবজানন্তি স্থানাদ ভ্রষ্টা পতন্তদ। কবিতা অনুবাদ করছেন কবিরাজ গোস্বামী বোধ হয়। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, সকর্ম করিতে তারা রৌরবে পড়ি মজে। এই চার চার আটের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভজন। যদি কৃষ্ণ ভজন তারা না করেন তাহলে তাদের অবগতি। সকল জন্মে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি নিজে ভজ হইয়ায়। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা, শ্রীকৃষ্ণ চরণে যে এই প্রেম ভক্তিদাতা, কথাগুলো এসেছে সব। কৃষ্ণ প্রেম ভক্তিদাতা, আমরা কি করব, আমরা কি করছি, আমরা কোথায় ছিলাম, এখানে কেন এলাম, এখানে এসে কি কর্তব্য, কি কর্তব্য ছিল, কি করলাম, আবার ফের কোথায় যাব, তত্ত্ব জিজ্ঞাসা। এই তত্ত্ব জিজ্ঞাসার কথাই শঙ্করাচার্য তিনি বলছেন, কাকাবকান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্র কশ্চত্তং বা কুত আয়াত তত্ত্বং চিন্তয় তদিদং ভ্রাত। এই তত্ত্ব জিজ্ঞাসা নেই প্রশ্ন, আমরা আছি কোথায়। শঙ্করাচার্যের মহামুদগরের মধ্যে ঢুকানো আছে একটা লাইন, যেটা ঢুকাতে বাধ্য হয়েছেন শঙ্করাচার্য। কেন ভগবানকে ভুলে যাব, আমাকে এরকম তুমি আদেশ করলে এইসব শাস্ত্রের উল্টোপাল্টা ব্যাখ্যা দেওয়া, শেষকালে আমি তোমাকেই ভুলে যাব, তোমাকেই ভুলে যাব শেষকালে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মুড়মতি প্রত্যে সন্নিহিতে মরণে নহি নেই রক্ষতে দুঃখৃম করণে। ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মুড়মতি। তারও ভয় আছে, ঠাকুর আমি তোমার নাম নিয়েই আছি এই ভরসা, আর শেষকালে আমাকে এইসব দায়িত্ব দিচ্ছ তুমি, শেষকালে আমি তোমাকে ভুলে যাই যদি, ভুলে না যান বলে ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ রাখছেন। তাহলে শাস্ত্রের উপরে যেন কেনা উপায় এন মন কৃষ্ণেই নিবেশায়, যে কোনো ভাবেই আমাদের কৃষ্ণ নাম আশ্রয় করতে হবে। ভালো লাগে না